আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে আজ শুরু হয়েছে বিজয়ের মাস, সবাইকে মহান বিজয়ের অভিনন্দন রইল। বাংলাদেশে ভারতে এখন রাত, শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে এবং গোড়াতেই যেসব রিপোর্ট রয়েছে তার মধ্যে প্রথম রিপোর্ট থাকছে ঢাকা থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নির্বাচনে ভোট দিলেই চলবে না, ভোট পাহারা দিতে হবে, কেউ ভোটে বাধা দিলে রোকে দাঁড়াতে হবে।
কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
নতুন কৌশলকে কাজে লাগিয়ে কুশপুতুল ও খেলনা বন্দুকে নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে।
বাংলাদেশের বগুড়া থেকে রিপোর্ট পাঠিয়েছেন প্রতীক উমর।
চলে গেলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক তারামন বিবি।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট HW বুশ টেক্সাসে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার রাতেই পরিবারের একজন মুখপাত্র এই ঘোষণা দেন। অভিজাত বংশে জন্মানো বুশ 20 শতকের রাজনীতিতে গত 60 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে সাবেক প্রেসিডেন্টের বয়স হয়েছিল 94 বছর এবং বেশ কয়েক বছর ধরে তাঁর স্বাস্থ্যগত সমস্যা ছিল। তিনি পার্কিনসন্স রোগ এবং অন্যান্য অসুখে ভুগছিলেন। 1989 সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত তিনি আমেরিকার রাজনৈতিক আঙিনায় কখনো নির্বাচনে জয়লাভ করেছেন, কখনো হেরে গেছেন। প্রেসিডেন্ট থাকার সময় অর্থনীতির অবনতি এবং বেকারত্ব বৃদ্ধির কারণে তিনি প্রথম মেয়াদের জন্য 4 বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু 1992 সালে তিনি পুনর্নির্বাচিত হতে পারেননি। প্রেসিডেন্ট হিসেবে অভিষেকে দেওয়া তাঁর ভাষণে তিনি বলেন, আজ এক নতুন হাওয়া বইছে এবং মুক্তিতে উজ্জীবিত একটি বিশ্বের যেন পুনর্জন্ম হল, কারণ বাস্তবে না হলেও মানুষের হৃদয়ে স্বৈরশাসকের দিনের অবসান ঘটেছে। একদলীয় শাসনের দিন শেষ হয়ে আসছে, এর পুরনো ধারণাগুলো প্রাচীন ও প্রাণহীন বৃক্ষের পাতার মতো ঝরে পড়ছে। তাঁর এই ঘোষণা সত্য বলে প্রমাণিত হয় যখন বার্লিন প্রাচীরের পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। বার্লিন প্রাচীরের পতনের পরপরই বুশ মিখাইল গর্বাচভের সঙ্গে মাল্টায় বৈঠক করেন এবং এরই ফলে দুনেতা 1991 সালে পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তিতে স্বাক্ষর করেন। HW বুশের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ান ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার, কুয়েতের বর্তমান আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা এবং সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ। সাবেক প্রেসিডেন্ট HW বুশের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি শুনবেন বিশ্ব সংবাদের পর। এবার অন্যান্য খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, যিনি বর্তমানে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে শীর্ষ 20 বা G20 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন, ভয়েস অফ আমেরিকার স্প্যানিশ বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রথমে তিনি সদ্যপ্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট HW বুশের প্রতি তাঁর এবং তাঁর স্ত্রী সারা পম্পিওর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বুশ ছিলেন একজন সর্বোচ্চ দেশপ্রেমিক। G20 সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয় যে এই শীর্ষ বৈঠকে এতগুলো নেতা এতগুলো এজেন্ডা নিয়ে অভিন্ন জায়গা খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ঠিক কি করছে। এর জবাবে পম্পিও বলেন যে এই ভিন্নতা সত্ত্বেও বিশ্বব্যাপী অর্থনীতির উন্নয়নে এবং প্রতিটি নাগরিককে সমৃদ্ধ করতে আমাদের সকলেরই অভিন্ন সদিচ্ছা রয়েছে, আর এটা করার জন্য আমাদের নিয়মনীতি গ্রহণ করতে হবে। আমরা জানি প্রবৃদ্ধি হলেই সমৃদ্ধি হবে এবং এর ফলে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবন উন্নত হবে, আর সেটাই হচ্ছে G20 লক্ষ্য। পম্পিও বলেন, ওই অঞ্চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রথম সফর ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্কের দুয়ার খুলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ট্রাম্প আগে থেকেই চিনতেন এবং গতকালের বৈঠকে তারা কিছু লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করেন, যার বাস্তবায়ন এ দুটি দেশ যার বাস্তবায়নে দুটি দেশ কাজ করে যাবে। তিনি বলেন, এই অঞ্চলে চীনের প্রবেশ উদ্বেগের কারণ, আর চীন যে সবসময় সৎ উদ্দেশ্যে এসব দেশে যাচ্ছে তা কিন্তু নয়। বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নির্বাচনে ভোট দিলেই চলবে না, ভোট পাহারা দিতে হবে, কেউ ভোটে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী আরও জানাচ্ছেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন,
অবাধ নিরপেক্ষ নির্বাচনকে নানান ভাবে যেন বাধা দেওয়া হবে। আমার একটা বিনীত নিবেদন যে আপনারা কষ্ট করে নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকবেন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে ভোট দিতে একদম সকালে সকালে চলে যেতে পারেন।
ডক্টর কামাল নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিত করার অনুরোধ জানান, বলেন এমন আয়োজন করতে হবে জনগণ যাতে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোট দিতে পারেন। ডক্টর কামাল বিশ্বাস করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের অপরিহার্য অংশ। ভোটের দিন ভোট কক্ষের ভেতরে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করা যাবে না, এ মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন ডক্টর কামাল হোসেন। বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত, অপ্রাসঙ্গিক, প্রয়োজনে ঐক্যফ্রন্ট এ নিয়ে আদালতে যাবে। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চলে গেলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক তারামন বিবি। শুক্রবার দিবাগত রাতে তিনি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায় নিজ গ্রামে ইন্তেকাল করেন। এ সম্পর্কে বগুড়া থেকে প্রতীক ওমরের প্রতিবেদন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। দীর্ঘদিন ধরে ফুসফুস, ডায়াবেটিক্স ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। শেষ বিদায়ের গার্ড অফ অনারে অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম সহ সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ভয়েস অফ আমেরিকাকে বলেন,
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে পুলিশ সুপার সহ আমরা এখানে হাজির হয়েছি রাজীবপুর, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা তার বাড়ি, তাদের পারিবারিক চাহিদা মতে সমাহিত করার জন্য তার বাড়ির পাশেই তাকে সমাহিত করা হচ্ছে এবং সমস্ত যে ব্যবস্থা রাষ্ট্রীয় মর্যাদা দাফনের লক্ষ্যে সকল ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি।
1971 সালে তারামন বিবি মাত্র 13 বছর বয়সে মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের যোদ্ধাদের জন্য রান্নার কাজ করে সহায়তা করেছিলেন। যুদ্ধ শেষে 1973 সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করেন। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে আজ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিস্তারিত প্রতিবেদন রয়েছে অনুষ্ঠানে আরও পরের দিকে। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ ভয়েস অফ আমেরিকা থেকে। ফ্রান্সে বিক্ষোভকারীরা আবারও প্যারিসের সবচেয়ে বিখ্যাত চত্বর শ্যাম্পেলিসিতে সমবেত হয়। তারা নিরাপত্তা বেষ্টনী ছেদ করলে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস, স্টেনগান এবং জল কামান ব্যবহার করে। কর্মকর্তারা বলেন, আজ প্যারিসে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে যে 6 জন পুলিশ এবং 14 জন বিক্ষোভকারী এতে আহত হয়েছে। কোনো কোনো বিক্ষোভকারী কাঠ এবং অন্যান্য আবর্জনা জমা করে তাতে আগুন ধরিয়ে দেয়। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বারের মতো তারা বিক্ষোভ প্রদর্শন করছে, কারণ তারা পেট্রোলের উপর কর বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে হতাশ হয়ে রাস্তায় নেমে এসছে। প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বলছেন যে এই প্রতিবাদ বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য শহরের আশপাশে 5,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। দি অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা জানাচ্ছে যে শ্যাম্পেলির আশপাশে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাতাল রেল স্টেশনগুলো বন্ধ করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের অভিযান সফল হচ্ছে এবং আঞ্চলিক পর্যায়ে ইরানের হয়ে যেসব মিলিশিয়া কাজ করছে তাদের প্রতি সমর্থন দানের ক্ষমতা ইরানের ক্রমশই কমে আসছে। শুক্রবার ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল বা IAC-র বার্ষিক সম্মেলনে দেওয়া এক ভাষণে পেন্স ইরানের কথিত শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথা তুলে ধরেন। IAC হচ্ছে এমন একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা যুক্তরাষ্ট্রে বসবাসরত 5 লক্ষেরও বেশি ইসরায়েলির মধ্যে একতা ও সম্পৃক্ততা গড়ে তোলার চেষ্টা করছে। ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের প্রধান আঞ্চলিক শত্রু। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কারেজে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাস্তাঘাট ভেঙে গেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে, তবে এতে কোনো প্রাণহানির কিংবা কারো গুরুতর আহত হবার খবর পাওয়া যায়নি। সাত মাত্রার এই ভূমিকম্প অ্যাঙ্কারেজ থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে আঘাত হানে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার, বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে শুনেছেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের প্রয়াণ সমাচার। আরও কিছু বিস্তারিত বিবরণ সহ এ সম্পর্কে জানাচ্ছি তার মহাপ্রয়াণ সম্পর্কে। পৈতৃক সূত্রে অভিজাত বংশোদ্ভব, ব্যক্তিগত জীবনে হাস্যোজ্জ্বল রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ। একদিকে যেমনি দায়িত্ববোধ নিয়ে সজাগ সচেতন রইতেন সর্বক্ষণ, তেমনি মানবিক মূল্যবোধের প্রতিও দায়বদ্ধতায় কোনো কমতি ছিল না তার। বিংশ শতকের গত 60 দশক দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকেছেন 41তম প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ। তাঁর প্রয়াণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পারিবারিক এক মুখপাত্র শুক্রবার গভীর রাতে। মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। যুক্তরাষ্ট্রের এই 41তম প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের দীর্ঘ জীবন বিস্তৃত থেকেছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। আমেরিকার রাজনৈতিক অঙ্গনের শীর্ষ অবস্থানে সে যাত্রা গিয়ে পৌঁছেছিল 1989 সালে। 4 দশকের প্রথম মেয়াদের পর হোয়াইট হাউসে থেকে জাতিকে দিক নির্দেশনা দেবার সে দায়িত্ব 1992-এর পুনর্নির্বাচনে অধোমুখী অর্থনীতি, ঊর্ধ্বমুখী বেকার হারের তোড়ে পড়ে তিনি আর ফিরে পাননি। প্রেসিডেন্ট পদের দায়িত্বভার হাতে নেবার পরপরই বলেছিলেন তিনি, নতুন ধারার সুবাতাস বইছে এখন, বিশ্ব এখন মুক্তি স্বাধীনতার সৌরভে উজ্জীবিত, বাস্তবে না হলেও মানুষের মনের গহীনে স্বৈর শাসকের দিন এখন সমাপ্ত, স্বৈর শাসনের যুগ শেষ হয়ে আসছে, প্রাচীন মৃতপ্রায় বৃক্ষ হতে ছিন্নবৃন্ত শাখা পল্লব ঝরে ঝরে পড়ছে বাতাসের ধাক্কায়, চলে যাচ্ছে প্রান্ত সীমায়। তার ওই সোচ্চার বক্তব্য পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছিল। বার্লিন প্রাচীর ভেঙে পড়েছিল, প্রেসিডেন্ট পদে তাঁর অধিষ্ঠানের গোড়ার দিকেই পতন ঘটেছিল সোভিয়েত ইউনিয়নের। বার্লিন প্রাচীরের পতন ঘটবার অল্প কিছু পরেই তদানীন্তন সোভিয়েত নেতা মিখাইল গোরবাচফের সঙ্গে দেখা হয়েছিল তাঁর মল্টায়, এবং তারই সূত্র ধরে 1991 সালে দুই নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। হোয়াইট হাউসে তাঁর 4 বছরের অবস্থানকালেই তাঁর নির্দেশে মাদক চোরাচালানের হোতা প্যানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগার পতন ঘটেছিল বুশ নির্দেশ দিয়েছিলেন সামরিক অভিযান চালনার। তেল সমৃদ্ধ কুয়েত কবজার লক্ষ্যে উদ্যত প্রায় সাদ্দাম হোসেনকে প্রতিহত করতে পরবর্তীতে তিনি মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, এবং এভাবে প্রেসিডেন্ট পদে তাঁর সাফল্যজনক অধিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ তাঁর জনমত সমর্থনের মাত্রা, অ্যাপ্রুভাল রেটিং, গিয়ে পৌঁছেছিল 89% রেকর্ড মাত্রায়। পরবর্তীতে অবশ্য বুশের ওই কুয়েত অভিযান অনেকখানি আকস্মিক হামলার প্রতিক্রিয়া রূপে পরিগণিত হয়েছিল। ইরাকি সৈন্যবাহিনীর বহু সৈন্যই পিছু হটে দেশে ফিরে যায়। হুসেন পূর্ববর্তী ক্ষমতায় বহাল থেকে গিয়েছিলেন। অবশ্য পরবর্তীতে 2003 সালে বুশ তো নয়, প্রেসিডেন্ট জর্জ W. বুশের নির্দেশে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। দেশ ও দশের প্রতি বুশের দায়বদ্ধতার প্রথম বহিঃপ্রকাশ ঘটেছিল তাঁর জীবদ্দশায় প্রথম অধ্যায়ে, যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীতে জঙ্গি বিমানের পাইলট ছিলেন, মাত্র 18 বছর বয়সে জাপানি লক্ষ্যস্থল নিশানা করে অভিযান চালিয়েছিলেন। ওই পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অন্যতম বৃহৎ এক বিমান যুদ্ধে ফিলিপাইন সাগর বক্ষের বিমান লড়াইয়ে বিজয়ের নায়ক রূপে স্বীকৃতি পেয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠানের আগে বেশ কিছু সরকারি পদে তিনি কার্যকরী ভূমিকা রেখেছিলেন। 70 দশকের গোড়ার দিকে জাতিসংঘে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। স্বল্প সময়ের জন্য রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান ছিলেন। 70 দশকের মাঝামাঝি চীনে যুক্তরাষ্ট্রের প্রধান দূতের দায়িত্ব পালন করেন, এবং আরও পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র পরিচালক হিসেবে কাজ করেন তিনি। সবসময়ই যে রাজনীতি অঙ্গনে জয়ী হয়েছেন তিনি তা নয়। 1964 সালে টেক্সাসে যুক্তরাষ্ট্র সেনেটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি। তারপর ওই টেক্সাসেই তেল কোম্পানি প্রতিষ্ঠা করে অয়েল বিজনেসে মনোনিবেশ করেছিলেন। পরবর্তীতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়ী হয়েছিলেন, সেনেটের আর এক নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন। 1980 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী হয়েছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন তদানীন্তন ক্যালিফোর্নিয়ার গভর্নর রনাল্ড রেগানের কাছে। ওই বছরই 1980 এবং 4 বছর পর 84 রনাল্ড রেগান তার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন এবং সে আহ্বান তিনি গ্রহণও করেছিলেন। এবং তারপরে 1988 সালে ম্যাসাচুসেটসের গভর্নর মাইকেল ডুকাকাসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত হয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও আরকানসাসের গভর্নর বিল ক্লিনটনের কাছে হার স্বীকার করতে হয়েছিল প্রেসিডেন্ট পদের নির্বাচনে যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে। পরে অবসর জীবনে পৌঁছিয়ে তাঁর জ্যেষ্ঠ পুত্র জর্জ ডব্লিউ বুশকে তিনি পরপর 2 মেয়াদ প্রেসিডেন্ট হতে দেখেছেন। জর্জ এইচ ডব্লিউ বুশ টেক্সাসের কলেজ স্টেশনে তাঁর প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনীতে স্বয়ং উপস্থিত থেকেছেন। 2018 এপ্রিলে পত্নী বারবারা পিয়ার্স বুশের মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ 73 বছর একত্রে বিবাহিত জীবন যাপন করেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। এখন প্রসঙ্গান্তর, বাংলাদেশের খবর। বাংলাদেশে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন মুসল্লি নিহত হন, শতাধিক আহত হয়েছেন। 5 দিনের জোর ইজতেমাকে কেন্দ্র করে শনিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
5 দিনের জোর ইজতেমাকে কেন্দ্র করে শনিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে নিহত ইসমাইল মণ্ডলের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই সংঘর্ষের জের ধরে সকাল থেকে বিমানবন্দর সড়কে সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে তাবলিগ জামাতের দুপক্ষে নেতৃত্বের কুন্দলে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত মাসে স্থগিত করা হয়। দেওবন্দপন্থীদের আবেদনে নির্বাচন কমিশন গত শুক্রবার 30 ডিসেম্বর ভোটের আগে ইজতেমা মাঠে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে, কিন্তু দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদের অনুসারীরা এর মধ্যেই 5 দিনের জোর ইজতেমার ঘোষণা দিলে দেওবন্দপন্থী মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমার মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়। এই যখন অবস্থা তখন মাওলানা সাদের অনুসারীরা ময়দানে ঢুকতে না পেরে আশপাশের মসজিদে অবস্থান নেয়। শনিবার ভোর থেকে সাদের অনুসারীরা ঢাকার দিক থেকে টঙ্গীর পথে রওনা হলে পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে ওঠে। এরপরই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে টঙ্গী সহ আশপাশের এলাকায়। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুপক্ষকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন পর্যন্ত ইজতেমা আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে। 30 ডিসেম্বর পর্যন্ত মাঠ থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে, সেখানে কোনো পক্ষকেই প্রবেশ করতে দেওয়া হবে না। শনিবারের ঘটনায় ফৌজদারি মামলা হবে, তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে G20 সম্মেলনে অংশ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাফটা নবায়ন করে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যে চুক্তি হয়েছে তা 3 দেশের জন্য খুব ভালো একটা চুক্তি। ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর সংবাদদাতা গ্রেটা ভ্যান সাস্টারনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন একথা, এবং তারই বিস্তারিত বিবরণ শোনাচ্ছেন সেলিম হোসেন।
ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সাস্টারন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, নাফটা নবায়ন করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে যে চুক্তি হল তা কেমন হল, এবং তার ফলে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান GM এর কারখানা বন্ধ হবে এবং 14,000 মানুষ চাকুরি হারাবে। এ নিয়ে আপনার মন্তব্য কি? প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
Well, it is, and it's not only that, it's going to keep auto companies from moving. One of the things I really wanted is plants and auto companies and just general, I mean, jobs, factories. I don't want them leaving the United States.
তিনি বলেন, বিষয়টি ঠিক তা নয়, গাড়ি কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমি চাই না যুক্তরাষ্ট্র থেকে এগুলো বন্ধ হোক, আমি চাই না। এই নতুন চুক্তি USMCA খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। এতে করে কোনো কোম্পানি বন্ধ হবে না, কংগ্রেসের মাধ্যমে এটি পাশ করতে হবে। 3 দেশের জন্য এটা খুবই ভালো। G20 সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে। এই মুহূর্তে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি কি, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
Well, you have many threats, but the United States really has been ripped off by so many different countries. And I'm not giving you any secrets when I say China, the numbers that China has done on us for, you know, so many years, 25 years. I mean, I've been talking about it for a long while. Japan, I used to use Japan.
তিনি বলেন, অনেক হুমকি রয়েছে, যুক্তরাষ্ট্রকে অনেকে ঠকাচ্ছে, চীন তাদের মধ্যে অন্যতম। আমি বহুদিন ধরে এই কথা বলে আসছি, আমি জাপানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছি, তাদের সঙ্গে কাজ করা যায়। আমাদের আর তাদের $800 billion ঘাটতি রয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও চুক্তি হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হচ্ছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গেও বাণিজ্য সমস্যা কমাতে কথা হচ্ছে। চীন সারা বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ করছে, পাকিস্তানে বন্দর বানাচ্ছে, প্যানামা এবং ল্যাটিন আমেরিকায় বিনিয়োগ করছে। তাদের কৌশলগত বাণিজ্যের লক্ষ্য কি এবং তাতে কি যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কিনা, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
Well, I think they're going to have less money than they have right now because the deal that I'm making, if you look at, we have $250 billion right now at 25%. That means we're going to be taking in billions and billions.
তিনি বলেন, আমি মনে করি তাদের টাকা কমে যাচ্ছে। আমরা যে চুক্তি করেছি এবং আপনারা যদি খেয়াল করেন যে আমাদের $250 billion বা $25,000 crore ২৫% শুল্ক রয়েছে, এর মানে আমরা লক্ষ কোটি ডলার আয় করতে যাচ্ছি, উপরন্তু আমি তা দ্বিগুণ করব। দেখা যাক কি করা যায়, তারা খুব বেশি ভালো করছে এমন নয়, আগের প্রেসিডেন্টদের সময়ের মতো করে আর তারা করতে পারবে না। আমাদের অর্থনীতি অনেক বড় এবং শক্তিশালী চীনের চেয়ে। জাতীয় নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করলে ল্যাটিন আমেরিকা বা বিশ্বের অন্যান্য স্থানে চীনের বিনিয়োগ কতটা উদ্বেগজনক, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
I know, but they have a debt problem and they have to pay for that debt. It's a tremendous amount of money that they're spending. Do I like it? Probably not.
আমি তা জানি, কিন্তু তাদের ঋণ রয়েছে অনেক এবং তাদের ওই ঋণ শোধ করতে হবে। তারা প্রচুর অর্থ খরচ করছে, এটা ভালো নয়। তাদের কাজকর্ম অত্যন্ত ব্যয়বহুল, তাদের ওই কৌশল কাজ করবে না। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবার কথা ছিল, আবার তা না করারও কথা বলা হয়েছে। বৈঠক যদি হতো তাহলে কি নিয়ে আলোচনা করতেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভ্যান্স আস্টারেনের এ প্রশ্নে তিনি বলেন,
Well, I just said that, you know, frankly, in light of what happened with Ukraine, with the ships and the sailors, it just wouldn't be the right time.
তিনি বলেন, আসলে ইউক্রেনের জাহাজ নিয়ে যে ঘটনা ঘটেছে তা ঠিক হয়নি, তবে আমি তার সঙ্গে বৈঠক করব সঠিক সময়ে। আমাদের ভালো সম্পর্ক রয়েছে রাশিয়া চীন সবার সঙ্গেই, সঠিক সময়েই সাক্ষাৎ হবে। ইউক্রেন বিষয়ে তার মনোভাব কি, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
I can't read his mind and nobody can, and he knows what he wants to do, but we can't allow certain things to happen. And
তিনি বলেন, আমি তো আর তার মনকে পড়তে পারি না, কেউই তা পারেন না। তিনি জানেন তিনি কি করবেন, তবে আমরা সবকিছু হতে দিতে পারি না। জলবায়ু পরিবর্তন নিয়ে মন্তব্য জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
Very simple. I want the cleanest air and the cleanest water on the planet. I want crystal clean water, and that's what we have. We've been doing very well with respect to the environment, and that's what I want. But I'm not going to put the...
এ বিষয়ে আমার বক্তব্য অত্যন্ত সহজ। আমি চাই সবচেয়ে পরিচ্ছন্ন বাতাস, পরিচ্ছন্ন পানি। আমাদের পরিচ্ছন্ন পানি রয়েছে, বিশ্বের সবচেয়ে ভালো পরিবেশ চাই আমি। অন্যদের সমস্যা করতে চাই না, অন্যদের আমাদের মতো ভালো পরিষ্কার বাতাসও নেই। চীনের দিকে তাকিয়ে দেখুন, অন্যদের দিকে তাকান, দেখবেন কেমন দূষিত বাতাস তাদের। এ নিয়ে কথা হয় না, আমরা পরিচ্ছন্ন থাকবো, এতে প্রচুর খরচও রয়েছে। আমরা লক্ষ কোটি ডলার অন্যদের জন্য ব্যয় করতে যাব না। আপনি জানেন আমার নীতি অত্যন্ত সহজ, পরিষ্কার। এর নাম আমেরিকা ফার্স্ট। একই সঙ্গে আমরা চাই ভালো প্রতিবেশী, আর সেভাবেই চলছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে কিনা বা হবে কিনা, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
We'll talk about it. We're talking about a lot of things. Look, the big thing we're talking about is trade. That's what people want to hear. And, he's got to do something with this climate.
আমরা আলোচনা করব, নানান বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। সবচেয়ে জরুরি আলাপ হচ্ছে বাণিজ্য নিয়ে। জলবায়ু বিষয়ে তিনি একটা কিছু করবেন, এ বিশ্বাস আমার রয়েছে। তিনি একজন ভালো মানুষ, আমার একজন ভালো বন্ধু। তবে কিছু বিষয়ে তার সঙ্গে মতদ্বৈততা রয়েছে এবং আমাদের দেশ থেকে বহু বছর ধরে তারা সুবিধা নিচ্ছে যা আর হতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি, সরকারের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ হওয়া বা শাটডাউনের সম্ভাবনা এবং বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
Well, I can't tell you if there's going to be a shutdown because nobody knows. But I will tell you, we're going to have border security. We're going to have a lot of border security. You saw what we did with the all of the caravans coming up, and now they're starting to head out. They're starting to go back.
আমি বলতে পারি না শাটডাউন হবে কিনা, তবে সীমান্ত নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে থাকা শরণার্থীর বহর যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেছিল, এখন তারা ফিরে যাচ্ছে। অবৈধ অভিবাসীদের আমরা ঢুকতে দেব না, আমাদের লোক দরকার, আমরা লোক আনবো মেধার ভিত্তিতে।
But a lot of that is happening. You hear about a General Motors, and I don't know what happened with General Motors. But
গত 51 বছরের মধ্যে সবচেয়ে কম বেকারত্বের হার এখন আমাদের। আমাদের লোক দরকার। বিদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে আসছে। জাপানি প্রধানমন্ত্রী আবে বলেছেন তারা তাদের দুটো গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখানে আনবেন। বড় বড় দুটি প্ল্যান্ট হবে যুক্তরাষ্ট্রে, আরও অনেক কিছু হবে। জেনারেল মোটর নিয়ে প্রশ্ন উঠেছে। আমি জানি না জেনারেল মোটরে কি হয়েছে। আমার মনে হচ্ছে বিষয়টি উল্টো। আমাদের অর্থনীতি এখন যত ভালো, এত ভালো আগে কখনো ছিল বলে আমার মনে হয় না। আমার কথা হচ্ছে সীমান্ত নিরাপত্তাই প্রথমে, তা না হলে আমরা সংকটে পড়ব। মধ্য আমেরিকান ওই অভিবাসীর বহরের দিকে তাকালে দেখবেন তাদের মধ্যে 650 জন রয়েছে যারা সুনির্দিষ্টভাবে অপরাধী। আমেরিকার গণমাধ্যমের সম্পর্কে মন্তব্য জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
Well, I think they understand the economy. They know how well we're doing. They just don't like to say it because that's good for me. So they don't want to say it. You know, look, I call it fake news. I don't say the media. I say you have so much false reporting.
তিনি বলেন আমাদের মিডিয়া অর্থনীতি বোঝে। তারা জানে আমাদের অর্থনীতি খুব ভালো হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। তারা তা বলে না কারণ তাতে আমার পক্ষে যায়। ফেক নিউজ আমি মিডিয়াকে বলি না, ওই ফলস রিপোর্টিংকে বলি। সর্বত্র বেকারত্ব রয়েছে, সর্বত্রই বেকারত্ব রয়েছে। আমাদের দেশে বেকারত্ব এখন কম। মিডিয়া জানে আমরা কি করছি, লেখে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
গত তিন দশকেরও বেশি কাল ধরে এইডসের বিরুদ্ধে লড়াই চলছে এ বিশ্বের। অগ্রগতি হয়েছে, নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকেও, অনেকে মারাও যাচ্ছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক মারিসা মেলচানের প্রতিবেদনের অবলম্বনে রিপোর্ট শোনাচ্ছেন সঞ্জনা ফেরোজ, সেলিম হোসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভয়, অজ্ঞতা এবং সমাজে কলঙ্কের কথা ভেবে এইডস রোগের মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। যে ভাইরাসের জন্য এইচআইভি সংক্রমিত হয়ে থাকে সেই চিকিৎসা এখন পুরোদস্তুর সম্ভব, শুধু প্রয়োজন একটু সচেতনতা এবং ইচ্ছার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে চিকিৎসার মাধ্যমে এই রোগ সারিয়ে তোলা সম্ভব। এইডস এখন আর মৃত্যুর কারণ নয়। যাদের শরীরে এইডস সংক্রমিত হয়েছে তারা আর অন্য কাউকে সংক্রমিত করতে পারবে না, কারণ এই রোগ এখন প্রতিরোধ। তবে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এইচআইভি বিশেষজ্ঞ ডক্টর বাতেন বলতে চান, এইডস প্রতিরোধ করার মতো সরঞ্জাম থাকলেও এই রোগ থেকে মৃত্যু বন্ধ করা এখনই সম্ভব নয়। তিনি বলেন,
এইডস নির্মূল করবার জন্য যে দক্ষতা প্রয়োজন, এইচআইভি ভাইরাসটিকে ধরবার জন্য যে ধরনের সক্ষমতা প্রয়োজন, তা এখনো আমাদের হয়নি।
প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ এইডসের কারণে মৃত্যুবরণ করছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক স্টেফানি স্ট্র্যাথডি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইডস রোগে আক্রান্তরা সাধারণত বিশ্বের সেই সমাজের যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। তিনি বলেন,
There's populations at risk for HIV infection all over the world that are underserved, and then these include injection drug users and sex workers in particular.
বিশ্বের অনেক জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তারা ব্যবহার করেন ইনজেকশন যার মাধ্যমে খুব সহজে এইডস সংক্রমিত হয়। এছাড়া যৌনকর্মীদের দ্বারা এই রোগ সংক্রমিত হচ্ছে, এবং এছাড়াও রয়েছেন সমকামীরা, হিজরা সম্প্রদায়, আরও রয়েছেন যারা জেলখানাতে বন্দী রয়েছেন এবং এদের যৌন অংশীদারেরা। অধ্যাপক স্ট্র্যাথডি বলেন, মানুষ এইডসের চাইতে তাদের মৌলিক চাহিদাগুলো যেমন খাবার, বাসস্থান নিয়ে বেশি উদ্বিগ্ন। এইডস নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নন। স্ট্র্যাথডি বলেন, যতদিন না মানুষ এই রোগের ভয়াবহতা বুঝতে পারছেন ততদিন ওই দেশগুলোকে এইডসের সামাজিক এবং অর্থনৈতিক খরচ বহন করতে হবে। ডক্টর বাতেন বলেন, এই রোগের পরীক্ষা এবং চিকিৎসা সেবা সব মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন,
biggest thing that we've learned for preventing HIV in the last decades is that there is no magic bullet,
এই পর্যন্ত আমরা যা জেনেছি, এইচআইভি প্রতিরোধ করতে হলে কোনো জাদুকরী বুলেটের প্রয়োজন পড়ে না, প্রয়োজন সদিচ্ছা এবং ভালো কাজের যা ওই জাদুকরী বুলেটের কাজ করবে।
বিজ্ঞানীরা বলছেন, এইডস সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, এইডস সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং আক্রান্তদের সুচিকিৎসা কলঙ্ক কমাতে সাহায্য করবে। তার ওপর যদি কোনো টিকা উদ্ভাবন করা সম্ভব হয়, তাহলে এইডস সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
এইডস দিবস পালিত হচ্ছে আজ বিশ্বের সর্বত্র, বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে, জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
বিশ্বের অন্যান্য জায়গার মতো বাংলাদেশেও শনিবার বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা আলোচনা, বর্ণাঢ্য র্যালির মতো সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করেছে বিশ্ব এইডস দিবস। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেয়া তথ্য মোতাবেক বর্তমানে পৃথিবীতে এইডস এর জীবাণু বহনকারী মানুষের সংখ্যা প্রায় 4 কোটি। তাদের মধ্যে প্রায় 1 কোটি লোকের কোনো ধারণাই নাই যে তাদের শরীরে এই ঘাতক জীবাণুটি রয়েছে। তাই 2018 সালের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয়টি নির্ধারিত হয়েছে, এইচআইভি এইডস পরীক্ষা করুন, নিজের অবস্থা জানুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইডস কর্মসূচির 2017 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা 13,200 জন হলেও শনাক্ত করা হয়েছে 5,865 জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 3,265 জনকে চিকিৎসার আওতায় আনা হয়েছে, যার মধ্যে মারা গেছেন 924 জন। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে এইচআইভি এইডস সংক্রমণের হার 0.01% কম, তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এই হার কিছু বেশি বলে উল্লেখ করে তারা বলেছেন, বিশেষ করে শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী এবং প্রবাসী শ্রমিকদের মধ্যে এই রোগের হার অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সংযত এবং সংযমী জীবনযাপন এইচআইভি এইডস সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন এসটিআই এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশের সাবেক মহাসচিব একেএম মাকসুদ। এইচআইভি এইডস সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
বাংলাদেশে এইচআইভি পরিস্থিতি ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশে 2004 পর থেকে মূলত গ্লোবাল ফান্ড এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় সচেতনতামূলক এইচআইভি কর্মসূচি এবং কিছু টার্গেটেড ইন্টারভেনশন শুরু করেছিল, কিন্তু দীর্ঘ 15 বছরের এই কর্মসূচিগুলো অনেকটাই অকার্যকর। বাস্তবায়নের কারণেই আসলে এই ঝুঁকিটা এখনো হ্রাস তেমন ভাবে হতে পারে নাই। আমরা রিসেন্ট স্ট্যাটিস্টিক্সে দেখছি যে স্পেসিফিক্যালি ঝুঁকিপূর্ণ যে গ্রুপগুলো, বিশেষত যারা শিরায় মাদক নেন, ইনজেক্টিং ড্রাগ ইউজার, এদের মধ্যে ক্রমবর্ধমান হারে এইচআইভি ইনফেকশন রেট বেড়ে চলেছে। অতএব এই প্রবণতাই প্রমাণ করে যে অতীতের ইন্টারভেনশন গুলো খুব কার্যকরভাবে কাজ করেনি। যেমন গ্লোবাল ফান্ডের আওতায় যেটা ছিল যে বিভিন্ন কমিউনিকেশন প্যাকেজের মাধ্যমে, প্রচার প্রচারণার মাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরি করা এইচআইভি প্রতিরোধে, ইভেন স্কুল কারিকুলামের মাধ্যমেও এই এইচআইভি এইডস সচেতনতা প্রসার করা, কিন্তু আমরা বর্তমানে দেখছি যে এগুলো সুফল আমরা পাচ্ছি না। এবং বর্তমানে এসে যেহেতু গ্লোবাল ফান্ডের ইন্টারভেনশন গুলো থেমে গিয়েছে, বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দাতাদের সহায়তাও ইন্টারভেনশন গুলো নাই বললেই চলে, এবং আমাদের যে ন্যাশনাল এইড স্টাডি প্রোগ্রাম আছে এরাও তেমন কোন কার্যক্রমই বাস্তবায়ন করছে না বললেই চলে, যে কারণে এখন এইচআইভি এই যে সচেতনতামূলক এবং প্রতিরোধে এবং সেবা সম্পর্কিত সেবাগুলো আসলে একদম নাই বললেই চলে। আপনারা যদি এখন ওয়েবে সার্চ দেন বা একজন এইচআইভি এই আক্রান্ত রোগী বা যে নিজেকে মনে করছে যে আমি ঝুঁকির মধ্যে আছি, কোথায় আমি পরামর্শ নিতে যাব, কোথায় আমি টেস্ট করাবো, এই সম্পর্কিত কোন তথ্য আসলে অনেক খোঁজাখুঁজি করেও তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে বাংলাদেশে এইচআইভি এইডস সেবা এবং তথ্য নেওয়ার জন্য যে সার্ভিসটা দরকার এটা একদমই এখন কম অবস্থায় আছে। এবং আমরা দেখছি এইচআইভি এইডস ছড়িয়ে যাওয়ার যে হট স্পট গুলো সেগুলো হলো যেখানে ইনজেক্টিং ড্রাগ ইউজাররা, যেখানে কমার্শিয়াল সেক্স এস্টাবলিশমেন্ট আছে, পতিতা পল্লী বলেন, এই সমস্ত জায়গায় কিন্তু এইচআইভি এইডস প্রসার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই হট স্পট গুলো থেকেই কিন্তু এইচআইভি এইডস, বিশেষত যারা নিরক্ষর মানুষ, এদের মধ্যে ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে।
আপনি যে পরিস্থিতির কথা বললেন তা মোকাবেলায় আমাদের করণীয় কি?
এই পরিস্থিতি আসলে
মোকাবেলা করার জন্য সরকারকে এবং সরকারের উন্নয়ন সহযোগী যারা আছে, দাতা সংস্থা যারা আছে, তাদের নতুন ভাবে আবার ভাবনা চিন্তা শুরু করতে হবে, যাতে বাংলাদেশের মতো একটু জনবহুল দেশে এই এইচআইভি এইডস এর ঝুঁকি যাতে আর না বাড়ে এবং বাংলাদেশে যেমন যেন আফ্রিকান দেশগুলোর মতো এই ঝুঁকি বেড়ে ব্যাপক মানুষের মৃত্যু না ঘটে, এই বিষয়গুলোর দিকে আবার নতুন করে নজর দেওয়া সময় এসেছে বলে আমি মনে করি।
এইচআইভি এইডস সংক্রমণের হাত থেকে মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে সে সম্পর্কে কিছু বলুন।
এইচআইভি এইডস থেকে বাঁচার প্রথম এবং প্রধান উদ্যোগ আসতে হবে আমাদের নিজের থেকে, অর্থাৎ ব্যক্তির থেকে। এইচআইভি এইডস আমি আক্রান্ত হতে পারি যদি আমি ঝুঁকিপূর্ণ আচরণের সাথে জড়িয়ে যাই, আমার যৌন আচরণ যদি ঝুঁকিপূর্ণ কোনো যৌন সঙ্গীর সাথে আমি একাধিকবার মিলিত, আমি যদি না জেনে শুনে রক্ত পরীক্ষা না করিয়ে আমি অন্যজনের বিপদে পড়লে আমি রোগী রক্ত নেই বা আমার কোনো আত্মীয় স্বজনকে রক্ত পরীক্ষা না করি, এইচআইভি টেস্ট না করি রক্ত দেই, তাহলে এই এইচআইভি ঝুঁকিগুলো বেড়ে যাবে। এবং ধর্মীয় অনুশাসনও বাংলাদেশে একটা বড় হাতিয়ার হতে পারে এইচআইভি কে মোকাবেলা করার জন্য, তার কারণ ইসলাম ধর্ম বলি, হিন্দু ধর্ম বলি, খ্রিস্ট ধর্ম বলি, প্রত্যেকটা ধর্মেই বলা আছে যে যৌন কর্মকাণ্ডে সংযম আসলে খুবই জরুরি এবং এক পত্নীর যে আচরণ একই বিশ্বস্ত সঙ্গীর সাথে যৌন সম্পর্ক টিকিয়ে রাখা এবং বিশ্বস্ত থাকা, তাহলে কিন্তু আমরা অনেকটাই এই ঝুঁকিপূর্ণ আচরণ থেকে মুক্ত থাকবো। আর প্রথমত নিজেকে সংযত করা উচিত, না হলে আজকে একটা ক্ষণিকের যৌন আনন্দ কালকের জন্য আমার জীবনে এক মহা দুশ্চিন্তা এবং ঝুঁকি, জীবনের ঝুঁকি বয়ে আনতে পারে। এই জন্য ব্যক্তি নিজেকেই সচেতন হতে হবে এবং নিজেকেই নিজের সুরক্ষা দিতে হবে।
একেএম মাকসুদ বলেন, যৌন আচার আচরণে সংযমী হওয়া ছাড়াও এইচআইভি এইডস সংক্রমণ রোধে শিরার মাধ্যমে মাদক গ্রহণ বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুনবেন এখন মিতালী, উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।
আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন এম এইচ মামুন রশিদ, প্রেসিডেন্ট ইশাখা জাগরণী লিসনার্স ক্লাব, কাগারচর, মঠখোলা, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, আপনাদের সবার জন্য শীতের সকালে ভাবা পিঠা খাওয়ার দাওয়াত রইল, সেই সঙ্গে আগামী নতুন বছরের শুভেচ্ছা। ভিওএ বাংলা আমার নিত্যদিনের সঙ্গী, তবে একটা বিষয়, সেটা হলো আপনারা কেন একটি কুইজ বিভাগ চালু করছেন না?
বেশ ভালো কথা, আমি কিন্তু একটু আগেই চেষ্টা করছিলাম এবং মামুন রশিদকে টেলিফোনে পাওয়া গেছে, তার কাছ থেকে আমরা শুনি তার কথা তাহলে।
হ্যাঁ,
হ্যালো মামুন রশিদ, আপনি লাইনে আছেন? আচ্ছা, তো আপনার এই শীতের সকালে পিঠা খাওয়ার দাওয়াত আমরা গ্রহণ করলাম, যদিও আমরা যেতে পাচ্ছি না, তবে স্বাদটা এখান থেকে নিতে পারছি নিঃসন্দেহে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনি যে, হ্যাঁ বলুন।
আমি প্রথমে লালগোলার শুভেচ্ছা জানাচ্ছি। শত বছরের মধ্যে ব্যাটারের অনুষ্ঠান আমি শোনার চেষ্টা করি, আগের দিনগুলোকে খুবই মিস করি, যখন রেডিও সরকারই শুনতাম। এখন এই যান্ত্রিক সময় নিজেকে বানাতে চেষ্টা করি, রেডিওর বাইরে চলে যায় কিন্তু পুরোপুরি না, রেডিওর বাইরে কখনো ছিলাম না, এখনো আছি আর সামনে হয়তো থাকবো না, মানে রেডিওর সাথেই থাকবো হলে কন্টিনিউ।
আপনাদের এই ক্লাবের মামুন, আপনাদের এই যে ইশাখা জাগরণী লিসনার্স ক্লাব, এই ক্লাবে আপনারা কি করেন, আপনাদের ক্লাবের কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন?
হ্যাঁ, ক্লাবের কিছু কর্মকাণ্ড আমরা হয়তো করে থাকি, আগে হয়তো আমরা সবাই একসাথে থাকতাম, এখন হয়তো একটু সেপারেট হয়ে গেছি, এখন আমরা বিশেষ বিশেষ সময়ে আমরা কিছু কর্মকাণ্ড করে থাকি, যেমন বিশেষ বিশেষ সময় দেখা যাচ্ছে যখন যৌতুক কথা নিয়ে আমরা যখন যৌতুক থাকে তখন হয়তো যৌতুক নিয়ে আমরা কিছু কাজ করে থাকি, মানে যৌতুকের বিরোধিতা করে থাকি বা বাল্য বিবাহ বিরোধিতা করে থাকি, তারপরে হচ্ছে যখন বৃক্ষরোপণ অভিযান থাকে তখন হয়তো সেখানে আমরা কাজ করে থাকি, আর আমাদের নিজস্ব একটা রক্তদান কর্মসূচির একটা অভিযান আছে বা আমাদের একটা গ্রুপ আছে যেখানে কারো যখন রক্তের প্রয়োজন হয় সেখানে আমাদেরকে নক করলে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ক্লাবের সদস্যরা আছে তারা অন্য কোথাও থেকে জোগাড় করে দেওয়ার চেষ্টা করি।
তো এই যে রক্তদান কর্মসূচি আপনারা করেন, বছরের কোন একটা বিশেষ সময় করেন নাকি সারা বছরের যে কোনো সময়?
এটা হচ্ছে সারা বছরই, আমাদের এখানে দেখা গেছে বিশেষ সময় যখন কারো রক্তের প্রয়োজন হয় তখন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা বিশেষ মানে সবার সাথে যোগাযোগ করে আমরা হয়তো যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি এরকম।
আচ্ছা, এটা তো খুব ভালো কাজ, তাই না?
চমৎকার
চমৎকার কাজ এটা। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য পরিচর্যা আর গ্রামাঞ্চলে তো খুবই প্রয়োজন। খুবই ভালো কাজ করছেন ভাই।
তাছাড়া রক্তদান করলে যে রক্ত কমে যাচ্ছে তা কিন্তু নয়,
সাহায্যের জন্য তো খুবই এটা একটা ভালো কাজ।
এখানে আরেকটু বলে রাখি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে গত 2-3 বছর আগে আমাদের এলাকাতে একটা বাল্যবিবাহ হতে যাচ্ছিল, প্রায় হয়ে গেছিল এরকম অবস্থা। তখন আমরা থানা কর্মকর্তাদের সহযোগিতা করে নিয়ে যখন আমরা বাল্যবিবাহটাকে প্রতিরোধ করি আর কি।
আচ্ছা আচ্ছা, তো সেটা আপনারা সফল হয়েছিলেন তো?
জি, আমরা সফল হয়েছি।
তার পরবর্তীতে আর তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, কোনো প্রভাব?
তার পরবর্তীতে না, এরকম আর হয়নি। বাল্যবিবাহ এখন আর এরকম হচ্ছে না, বা হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে সচেতন করছি আমরা, মানুষকে করার চেষ্টা করছি।
হ্যাঁ, যৌতুক প্রথা বন্ধ এবং বাল্যবিবাহ রোধ, এগুলো তো ভালো কর্মসূচি। এবং আপনাদের এলাকায় মানে ছেলে মেয়ে নির্বিশেষে যদি লেখাপড়ায় উৎসাহিত করতে পারেন, তার থেকে ভালো তো আর কিছুই হয় না, তাই না?
আপনারা যখন সামাজিক কর্মকাণ্ডগুলো করেন, মানুষের কাছ থেকে কিরকম
সাড়া পান?
প্রচুর সাড়া পাই, প্রচুর সাড়া পাই। কারণ এখনকার সময়টা হচ্ছে কি, আমি দেখলাম যে যুবকরাই হচ্ছে এখন নেতৃত্ব দিচ্ছে, বা আমাদের সংগঠনের যারা যুবকরা আছে, যারা বিশেষ করে আমি যুবকের মধ্যেই পড়ি, মানে যুবকদেরকে সমাজের মানে মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, সবাই মানে অ্যাপ্রিসিয়েট করে। কোনো একটা ভালো কাজ যখন করতে চায় তারা সহযোগিতা করে, তারা যখন পারে না তখন থানা পর্যায়ে, জেলা পর্যায়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করে। যেমন বাল্যবিবাহটা আমরা প্রতিরোধ করলাম।
কিশোরগঞ্জের মতো জায়গায়, মানে প্রত্যন্ত এলাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি যুব সমাজ এই ধরনের কাজ করে, কর্মসূচি গ্রহণ করে, সেটা তো খুব উৎসাহের কথা। কারণ যুব সমাজই বাংলাদেশের ভবিষ্যৎ।
আমি একটা মিনিট যোগ করতে পারবো?
হ্যাঁ বলুন।
আচ্ছা, দয়াচরণীকে বাংলাদেশের কিছু অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। মিতালি খবর, হ্যালো ওয়াশিংটন, নারীকণ্ঠ, ইংরেজি শিকার আসর। গতকালকে হ্যালো ওয়াশিংটনে ইভিএম নিয়ে অনেক কথা হইলো, অনেক আলোচনা হইলো, যেটা একবারে সময় উপযোগী, সমসাময়িক ছিল।
ধন্যবাদ।
এটা হওয়াতে আমরা অনেক বেশি অনেক কিছু তথ্য জানতে পারছি। আর বয়স ফ্যামিলির কাছে আমি একটা অনুরোধ করতে চাই।
বলুন।
সেটা হচ্ছে যে এখনকার সময়টা হচ্ছে, বিশেষ করে সংবাদ ভিত্তিক বা সংবাদ শোনার আগ্রহ সবার বেশি, বিশেষ করে সামনে আমাদের নির্বাচন চলে আসছে। তো এটা নিয়ে, এটা নিয়ে খুব বেশি লাইভ বা সরাসরি জায়গাতে গিয়ে রিপোর্ট করতে পারলে খুবই ভালো হয়। আর শ্রোতা বান্ধব কিছু করার জন্য, বিশেষ করে প্রতি মাসে
কুইজ করার কথা আপনি লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, না আমরা অবশ্যই করব, আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। আর আজকে
আমি আর একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন সময়টা হচ্ছে কি, এফএম এর যুগ। সবার কাছে রেডিও না থাকলে সবার কাছে কিন্তু এখন একটা মোবাইল টেলিফোন আছে, মোবাইল ফোন আছে, যেটা দিয়ে আমরা এখন অনেক অনায়াসে শুনতে পারি। আমি বাংলাদেশ দূরদর্শনের কাছে অনেক কিছু রিকোয়েস্ট করব, যেন এফএম এ প্রচার করার ব্যবস্থা করে। আর প্রতি বছর যেন অ্যাটলিস্ট একটা শ্রোতা সম্মেলন, সেটা ঢাকাতে নয়, যেন সমগ্র বাংলাদেশে
আরেকটি ইমেল লিখেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন, ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম ও ডাক, বারুইপাড়া, মুর্শিদাবাদ থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি। লিখেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে হালকা শীতের আমেজ মাখানো শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আমি বহু পুরনো শ্রোতা, একসময়ে এস এম নাজিমউদ্দিন নামে প্রচুর চিঠি লিখতাম। সম্প্রতি ভয়েস অফ আমেরিকার 60তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ভিওএ ফ্যান ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল প্রতিযোগিতার বিষয়ে জানতে পারলাম। খুব সুন্দর আয়োজন, ফেসবুক লাইভে খেলার বিবরণ দেখতে ও শুনতেও পেলাম। আব্দুল্লাহ ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই পত্রের মাধ্যমে।
খুব চমৎকার আয়োজন করেছিলেন এবং আগামীতে আরও 2-3টি ম্যাচের আয়োজন করা হবে, আপনারা তার খবরাখবর পাবেন। তারপর কি লিখছেন?
আরও লিখেছেন, তাই আমার বিশেষ অনুরোধ, আমাদের পশ্চিমবঙ্গেও অনুরূপ প্রীতি ফুটবল প্রতিযোগিতার সহায়তা করার জন্য। আপনারা জানেন যে মুর্শিদাবাদে প্রচুর শর্টওয়েভ শ্রোতা ডিএক্সআর আছে, যারা প্রায়ই সবসময় ভয়েস অফ আমেরিকার সঙ্গে যুক্ত এবং তারা ভয়েস অফ আমেরিকার ফ্যান।
হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনার এই অনুরোধ জানানো এবং এই চিঠি লেখার জন্য। আমরা আগামীতে সময় এবং সুযোগ পেলে অবশ্যই মুর্শিদাবাদ, মেদিনীপুর বা বর্ধমান, যে কোনো জায়গাতে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব, কথা দিলাম। তাহলে এর পরের চিঠি,
এর পরের চিঠি আসলে আমি নিয়েছি আমাদের ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজের একটি পোস্ট থেকে। আমাদের পোস্টটি ছিল একটি ভিডিও পোস্ট যে G20 কি এবং কোন কোন দেশ এর অন্তর্ভুক্ত, সেই সব দেশের দায়িত্ব কি, এই সব সম্পর্কে একটি ভিডিও ছিল। সেই ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছেন। এই ভিডিওটি যারা দেখেছেন তাদের নামগুলো পড়ে আমি একটু আলোচনা করব আমরা আপনাদের যে G20টা কি আসলে। রবি মাদবর, চান্দালু চান্দালু লিখেছেন, সুইটি বিনতে ইদ্রিস আলী, মেজবাউল জান্নাত, সৌরভ হোসেন, দেরিল্লিস আর্টগুল, শেখ ফরিদ, আরিফিন দীপু, মোহাম্মদ লাবলু, হাবিবুর রহমান, অমিত কুমার খাঁ সহ আরো অনেকে লিখেছেন।
G20 সম্পর্কে সংক্ষেপে একটু বলে দিন।
হ্যাঁ, নিশ্চয়ই। G20 আসলে 19টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে গঠিত। তো বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং অর্থনীতি নিয়ে নানা রকম আলোচনা,
বাণিজ্য, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়। মূল যে প্রধান যে কয়টি দেশ আছে, ইউরোপীয় ইউনিয়ন তো আছে,
হ্যাঁ, সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ
19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।
আর আপনারা হয়তো জানেন যে 75% আন্তর্জাতিক বাণিজ্য যে হয়ে থাকে সেটা কিন্তু এই G20-র মাধ্যমেই পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং এই যে G20-র বৈঠক হয়ে থাকে প্রতি বছর, সেই বৈঠকে মূলত অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এই বৈঠক করে থাকেন। তবে 2008 সালে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তারপর থেকে G20-র শীর্ষ সম্মেলনে রাষ্ট্র এবং সরকার প্রধানরাও যোগ দিচ্ছেন।
হ্যাঁ, তার আগেও যেতেন, কিন্তু তারা প্রত্যেকই অর্থ যেতেন, কিন্তু এখন তারা পুরোদস্তুর মানে সক্রিয় অংশ নিচ্ছেন এই G20-র বিভিন্ন আলোচনায়, সেমিনারে এবং সম্মেলনে। তো তাহলে আজকে হাতে আমাদের আর সময় নেই, উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য করতে পারেন। আর সেই সঙ্গে আপনারা আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
আর এখন মুক্তিযুদ্ধের অংশগ্রহণ উপজীব্য করে লেখা বই নিয়ে বইটির রচয়িতা আফসান চৌধুরীর সঙ্গে কথা বলেন আহসানুল হক।
আফসান চৌধুরী জন্ম হয়েছিল এই ঢাকাতেই 1952 সালে। তিনি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং মাস্টার্স করবার পর মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘকাল ধরে তিনি কাজ করছেন। সাংবাদিকতা তো আছেই, লেখালেখি ইত্যাদি অনেক কাজ। আফসান ভাই, আপনার কাজে মুক্তিযুদ্ধের একটা বিশাল প্রাধান্য আমরা লক্ষ্য করি এবং আপনার একটি বই প্রকাশিত হতে যাচ্ছে, সেটি হচ্ছে গ্রামে 71। এই বইটি প্রকাশিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক। এর আগেও আপনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করেছেন। আমার হাতেই একটি বই আছে যেটি সম্পাদনা করেছেন আফসান চৌধুরী, বাংলাদেশ 1971 এই বইটি। আফসান ভাই, আপনার কাজে 1971-এর প্রাধান্য কেন?
ধন্যবাদ। আমি কোনোদিন ইতিহাসবিদ ছাড়া অন্য কোনো কিছু হব এটা ভাবিনি। সেটা আমি যখন স্কুলে পড়ি তখন 7-8 ক্লাস 7-8 থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইতিহাসই গবেষণা করব। তো তখন তো স্বাধীনতার আগে 66-67-এর দিকে আমি ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ হওয়ার পরে আমি পড়ছিলাম কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে, এটা ছিল আমার পড়ার বিষয়, প্রত্নতত্ত্ব, প্রাচীন ভারতের ইতিহাস। কিন্তু পরবর্তীতে আমি যখন কাজ করতে গেলাম তখন আমি এই বাংলাদেশ এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্পে কাজ শুরু করলাম, আমার প্রথম কাজ জীবনে। এবং এই এত বড় একটা মাপের কাজের সাথে জড়িত হওয়ার পরে আমার মধ্যে ওইটা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে মোড় ঘোরানোর সময়, কারণ আমি তখন বুঝলাম যে আমি এই কাজটাই করতে চাই, এটাই আমার কাজ।
কেন কেন?
একটা জিনিস ছিল যে আমি একবারে তো দলিল সংগ্রহ থেকে মানুষের সঙ্গে কথা বলা থেকে শুরু করেছি, তো অতএব এই ধরনের যে সরাসরি যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় মানুষকে পরিবর্তিত করে। এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে PhD করা শুরু করেছিলাম, যেটা আমি শেষ করিনি, সে PhD ছিল কিন্তু মুক্তিযুদ্ধের উপরে, যে এই ধারণাটা করতে গেল, যেটাই আমার সেই সময় প্রধান বিষয় ছিল, সম্ভবত এখনও প্রধান বিষয়, মানুষ কী করে মুক্তিযুদ্ধ, কেন একটা আলাদা দেশের কথা ভাবলো, কবে থেকে এই দেশের কথা ভাবলো। কিন্তু একই সাথে আমি যখন দলিলপত্রে কাজ করছিলাম আমার মনে হয়েছিল যে দলিল ভিত্তিক যে ইতিহাস হয় সেটা কিন্তু প্রান্তিক জনে বাদ পড়ে যায়, কারণ প্রান্তিক জন লেখে না, নিজের কথাও লেখে না, কেউ তার কথাও লেখে না, এবং তার কথা কোনো দালিলিক কোনো প্রমাণ থাকে না। এই কারণে আমি যখন দল প্রকল্পর কাজ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে যে প্রকল্পটা হয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে ইতিহাসে দেখা দরকার যে সাধারণ মানুষ কই গেল। এখানে তো সাধারণ মানুষের আমরা কোনো কথা খুঁজে পাই না, আমরা নেতাদের কথা খুঁজে পাই, এমনকি আমলাদের কথা খুঁজে পাই, মিজবেঙ্গল সরকারের কথা খুঁজে পাই, সশস্ত্র যোদ্ধাদের কথা তো পাই, কিন্তু সাধারণ মানুষ কই গেল সেখানে। এই অনুসন্ধান থেকেই আমার শুরু হলো, এবং আমার মনে হয় 82-83 দিক থেকে তখন আমি এই কাজগুলো শুরু করেছি। তো মুক্তিযুদ্ধের কাজ শুরু হয়েছে 78 থেকে, আর এই সাধারণ মানুষের ইতিহাসের সন্ধান শুরু হয়েছে 82-83 থেকে। এর বাইরে আর আমার এখন আর বোধ হয় খুব একটা জীবনের অন্য অংশগুলো অবশ্যই আছে, আমি 10,000 জিনিস করি, কিন্তু এটাই হচ্ছে বোধ হয় মূল বিষয়।
গ্রামে 71 এই বইটি যেটি প্রকাশিত হতে যাচ্ছে, প্রায় 200 পৃষ্ঠার একটি বই, এই বইটিতে পাঠকরা নতুন কি পেতে যাচ্ছে?
ধন্যবাদ। যে জিনিসটা আমরা করতে যাচ্ছি গ্রামের 71 বইতে, এটা কাজ শেষ হয়ে গেছে, এখন পাবলিশারকে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো যে মুক্তিযুদ্ধ একটা খুব সামগ্রিক অভিজ্ঞতা, যে কোনো জায়গায় যারাই সাধারণ মানুষের অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, কোনো বিশেষ একটি অংশ না নিয়ে, তারা দেখবেন যে এটা জীবনের প্রতিটি অংশ এতে প্রভাবিত হয়েছে। তো প্রতিটি অংশ প্রভাবিত মানে হয়েছে 71-এর বেশিরভাগ মানুষ, 99.99% মানুষ কষ্টে ছিল, এবং সেই কষ্টের প্রভাবগুলো কী হয়েছে, প্রকাশগুলো কী হয়েছে। এবং আমি যে আমাদের যে আমাদের যে গ্রামের 71 বইটা তৈরি হয়েছে, সেখানে যে আমরা বিভিন্ন অংশে ভাগ করেছি, তার মধ্যে হচ্ছে অর্থনীতিতে কী প্রভাব পড়ছে, কী বলে জীবনযাপনে কী প্রভাব পড়েছে, ধর্মচর্চায় কী প্রভাব পড়ছে, অর্থাৎ রুজি রুজিতে কী প্রভাব পড়ছে, পালিয়ে যাওয়া বাঁচিয়ে থাকা কীভাবে তারা টিকে থেকেছে, সংসার জীবন কীভাবে পালন করেছে। কিন্তু এতে আমরা নিজেদের কোনো বক্তব্য দিইনি। আমি মনে করি যদি অর্জন কোনো কিছু হয়ে থাকে, আমরা এমন একটা বই সাজাতে পেরেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের কথা দিয়ে। আমরা নেই, আমরা একটা ধরিয়ে দেওয়ার জন্য বড় জোর হয়তো 300-400 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশনের মতো লিখেছি চ্যাপ্টারগুলো শুরুতে, আর শুরুতে বোধ হয় 10 পৃষ্ঠার মতো একটা ওই সবগুলোকে একটু সমন্বিত করে লেখা। ওটা আমাদের কথার বই না, এটা আমার, আমি বলবো যে একটু ভালো লাগার জায়গা, অর্জনের জায়গা, এবং এটার জন্যে আমি 1.5-2 বছর ধরে আমরা কিন্তু এটা সম্পাদনার কাজ করেছি। নিজের কথা বাদ দাও, নিজের কথা নাই এমনিতেই, একবারে তৈরি হয়েছে সাধারণ মানুষের কথা দিয়ে। তো সাধারণ মানুষের কথা দিয়ে সাধারণ মানুষের ইতিহাস, এটাই আমরা শোনাবার চেষ্টা করছি, এবং এইটা আমি মনে করি আমার অর্জন। তবে আমি বোধ হয় যেহেতু রেডিওর জন্য কাজ করেছি, সেই কারণে আমি এটাই অনেক অভ্যস্ত হয়ে গেছি। রেডিওতে আমরা যখন প্যাকেজ তৈরি করি বা করেছি, এখন তো করি না, তখন তো আমরা অন্যদের কথা দিয়েই তৈরি করতাম, তো সেই কারণে আমার মনে হয় আমার জন্য একটু সুবিধা হয়েছে অন্যের কথা শুনে ইতিহাস চর্চা। আমাদের দেশে অনেক সময় ইতিহাস চর্চায় নিজের কথা এসে যায়, নিজের ভাবনা চিন্তা আদর্শ ইত্যাদি এসে যায়, আমরা সেটা থেকে কিছুটা হলেও মুক্ত।
আফসান ভাই, আপনি লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, শিক্ষকতা করেন বিশ্ববিদ্যালয়ে, তারপর আপনি এরকম বড় বড় কাজগুলো করছেন, এত কাজ একজন মানুষ কিভাবে করে?
একজন কাজ এইভাবেই করতে পারে যে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। আমার তো অনেক বয়স হয়েছে, আমার 66 বছর বয়স, আমার তো যাবার সময় হয়েছে, এটা মেনে নেওয়া উচিত। তো যাবার আগে আমি আরও যতদূর সম্ভব, এখন কাজের সময়, এখন আর অন্য কোনো কিছু আমাকে মানে বাধা করতে পারেনি, কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয় রুজি সংগ্রহের জন্য, কারণ ওই দিকটা একটু বোধ হয় নজর দিলে এখন আমি আর একটু মুক্ত হতাম। তো যে জন্য আমাকে কাজ করে কিন্তু মানে প্রতি মাসে অর্থটা সংগ্রহ করতে হয়। তো এখনও তো আমার বাড়ি নেই, গাড়ি নেই, এই নেই, পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, তো আমি এখনও ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সার একটা সুবিধা হলো যে আমি একই সাথে কাজগুলো নির্বাচন করতে পারি, বাচ্চা কেউ তো আমাকে আর বলার কিছু নেই, আমাকে ক্লাস নিলে আমাকে টাকা দেবে, ক্লাস না নিলে টাকা দেবে না, এইরকম একটা জীবনযাপন হয়তো আমি বলবো না যে সবার হওয়া উচিত, এটা অনেক অনেক অসুবিধা হয়, কিন্তু একই সাথে এটা কাজ করারও কিছু একটা সুযোগ দেয়।
আপনার এই কাজগুলো তো গবেষণা ভিত্তিক, এবং আপনি একটি ভিডিও ডকুমেন্টারিও করছেন, সেটা হচ্ছে গ্রামে মুক্তিযোদ্ধা, সেই ডকুমেন্টারিরও একটা প্রিমিয়ার হতে যাচ্ছে।
যেটা আমরা করছিলাম, আমি গ্রামের মুক্তিযোদ্ধাটা করছিলাম, এই গ্রামের 71 করতে গিয়ে একটা কেস স্টাডি আছে এই পবা থানাটার ওপরে, এটা রাজশাহীর একটা থানা, ওখানে মুক্তিযুদ্ধ হয়েছে আরও অন্যান্য প্রচুর যা হয় 71-এ যা হয়েছে ওগুলো, ওটা আমাদের বইতে একটা আলাদা একটা পরিশিষ্ট হিসেবে, এবং এটা কাজটা করেছে এনামুল হক, সে সারা জীবন ধরে গণহত্যার উপর কাজ করেছে, অসাধারণ গণহত্যার গবেষক বাংলাদেশে কম আছে। তো আমি বললাম যে তার আমাদের একটা জিনিস হচ্ছে এই বইটা আর কয়জন পড়বে, বাংলাদেশ মানুষের বই পড়ে না, এটা মেনে নেওয়াটাই ভালো, তাই জন্য আমি ডকুমেন্টারি করেছি। আমি যখন মানে আমার যে আগের ডকুমেন্টারিটা ছিল যে তাহাদের যুদ্ধ, যেটা হচ্ছে নারীর অভিজ্ঞতার উপরে, ওটা যতজন দেখেছে, আমি যদি এখন নারীর উপরে কোনো বাংলাদেশ 71-এর নারীর অভিজ্ঞতা নিয়ে করি, অতজন বই তো পড়বে না, অথবা আমি এটা বুঝি, এই জন্য এই সংবাদটা পৌঁছে যাওয়ার জন্য আমি ভাবলাম যে পবার এই মুক্তিযোদ্ধাদের নিয়ে করা, এরা সর্বক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশের গবেষকদের স্মরণ রাখা দরকার, মাঠ পর্যায়ে গিয়ে যারা গবেষক করে, যে মানুষ আর থাকছে না, মানুষ মারা যাচ্ছে, এবং স্মৃতিভ্রমটা যে কী প্রচণ্ড হচ্ছে এটা কল্পনা করা যায় না। গতকাল আমরা যখন শুটিং করছি, তখন যেহেতু অন্যরাও ছিল, একজন একটা কথা বলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সে ভুল করছে, এবং সংখ্যা নিয়ে যখন মানুষ কথা বলে সবচেয়ে বেশি ভুলটা হয়, তখন তো স্মৃতি মানুষের থাকেই না ঠিক মতো, এটা বলতে যায় না। আমরা গ্রামের 71-এ যেমন যেটাই জিনিস চালের দামের হিসেবটা দিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন চালের দামে দিয়েছি, তো আমরা এটা থেকে যেটা বুঝতে পারি যে এক হচ্ছে চালের দামটা ভিন্ন ছিল, দ্বিতীয় যেটা বুঝতে পারি যে মানুষের সবসময় মনে নাই। তো মুক্তিযোদ্ধার গ্রামের মুক্তিযোদ্ধা আমি এই জন্যে করছি যে আপনারা শহরের মুক্তিযোদ্ধাদের অনেক বেশি দেখে মানুষে, তাদেরকে নিয়ে সিনেমা হয়, গল্প হয়, বা যারা মুক্তিযোদ্ধারা করেছে তাদের নিয়ে অনেক ধরনের ভাবনা চিন্তা কল্পনা থেকে এই জিনিসটা হতে, এটা একটা সরাসরি ওই চেহারার, কেউ কেউ কামলা, কেউ কেউ ছোটোখাটো ব্যবসা করে, কেউ কেউ এই, এরা কেউ স্কুলের ছাত্র, এরা যুদ্ধে গিয়েছিল, ট্রেনিং নিয়ে খুব স্বল্পকালীন ট্রেনিং নিয়ে ফেরত এসে এরা যুদ্ধ করেছে এবং ভয়াবহ রকম যুদ্ধ করেছে, তাদের অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না। হয়েছে গ্রামের পর্যায়ে কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ তো অবশ্যই সমস্ত কিছুতেই হয়েছে। তো আমরা ভাবলাম যে আচ্ছা ওকে, আমাদের বইতে যখন রয়েছে, আমরা যখন বিষয়টা জানি, তাহলে ডকুমেন্টারিটা করে ফেলি। তো ধরে করে ফেলতে গেলে হিসাব করতে হয় টাকা পয়সা সংগ্রহ, তো টাকা পয়সা সংগ্রহ করতে একটু টাইম যায়, টাকা পয়সা সংগ্রহ হলেই চলে যায়, যেহেতু আমরা কেউ নিজের জন্য পয়সা নিই না, এই জন্যই সুবিধা। এটা প্রিমিয়ার হচ্ছে, আমি আশা করবো, আমি কথা হয়েছে ওদের সঙ্গে, ইউল্যাব ঢাকার যে ইউনিভার্সিটি, ওরা ওখানে 23 তারিখে আমরা বোধহয় একটা ফেস্টিভ্যাল করব, ফেস্টিভ্যাল মানে একসাথে 3-4টা ছবি দেখাবো, সেইখানে প্রিমিয়ারটা করব, সেই জন্যই আমি উৎসাহিত, খুশি।
ইতিহাস যে কত গুরুত্বপূর্ণ, ইতিহাস জানা যে কত গুরুত্বপূর্ণ, অতীতকে জানা যে কত গুরুত্বপূর্ণ, আফসান ভাইয়ের কথা শুনলে সেটা বোঝা যায়। মুক্তিযুদ্ধ তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্যে। আশা করি আপনারা সাক্ষাৎকারটি উপভোগ করেছেন, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
আর এখন সংবাদ শিরোনাম এবং আনিস আহমেদ।
ধন্যবাদ। আজ বিশ্ব এইডস দিবস। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে 250 জন এমন রোহিঙ্গাকে পাওয়া গেছে যারা HIV রোগে আক্রান্ত। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোজাম হোসেন শাকিল।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে বাংলাদেশের কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে মোট 411 জন এইডস ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এরপর থেকে HIV সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এইডস আক্রান্তদের মধ্যে 285 জন রোহিঙ্গা এবং 126 জন বাংলাদেশি, তবে এর প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ। কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল মতিন জানিয়েছেন, 285 জন এইডস ভাইরাসে আক্রান্ত রোহিঙ্গার মধ্যে 95 জন পুরুষ, 146 জন নারী, 43 জন শিশু এবং 1 জন তৃতীয় লিঙ্গের। কক্সবাজারের স্থানীয় 126 জন এইডস ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে 78 জন পুরুষ, 37 জন নারী এবং 11 জন শিশু। এইডস আক্রান্ত রোহিঙ্গাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সম্প্রতি ওকিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ART সেন্টার উদ্বোধন করা হয়েছে, সেখানে HIV আক্রান্ত রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কক্সবাজারে প্রায় অর্ধশত এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট HW বুশের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হোয়াইট হাউস আজ জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন যে বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রযোজক জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধায়ক সঞ্জনা ফিরোজ এবং প্রকৌশলী জন ড্রাইডানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন এবং
আমি আনিস আহমেদ। This program has come to you from the Voice of America, Washington.